ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে পুলিশের হেফাজতে থাকা ক্রস ফায়ারে নিহত একজন ব্যক্তির রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বাংলাদেশে সোমবার প্রত্যুষে পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তি ঢাকা জেলার ধামরাইতে পুলিশের সাথে গোলাগুলি চলাকালে ক্রস ফায়ারে নিহত হয়েছেন।
তাছাড়াও রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ইতালির প্রধানমন্ত্রী ম্যাথিও রেনজি পদত্যাগ করেছেন। উত্থান ঘটেছে কমেডিয়ান কাম রাজনৈতিক ব্যাপে গিল্লোর।
কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে আবার নতুন করে রাজ্য পুলিশের টিম বা সিআইডি দপ্তর।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীন গোড়াতে ওই ফলাফলকে স্বাগত জানিয়েছিল। চীন মনে করেছিল ট্রাম্প যেহেতু ব্যবসায়ী, তাঁর প্রতিদ্বন্দ্বীর চাইতে তিনি হবেন আরও বেশি সহজবোধ। কিন্তু ট্রাম্পের এক টেলিফোন সংলাপ এবং তার কিছু টুইট বার্তার পর সেদেশে ট্রাম্প সম্পর্কে মনোভাব দ্রুত পাল্টে যাচ্ছে। চীনে এখন অনেকে মনে করছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর তারা যেমন আশা করেছিলেন তা হয়তো হবে না। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বহু শতকের কূটনৈতিক ধারা লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন। এতে বেজিং খুব স্তম্ভিত হয়, কারণ তিনি প্রথম সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট যিনি এ ধরনের টেলিফোন কল করলেন। আর তাছাড়া ট্রাম্প তার টুইট বার্তায় তাইওয়ানের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট সাই হিসেবে সম্বোধন করেছিলেন। 1980 সালে যুক্তরাষ্ট্র বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চীন দাবি করে যে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটি তাদেরই অঞ্চল। বিশ্ব সংবাদের পর এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট রয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে 7 দিনের অস্ত্রবিরতি এবং বাধাহীনভাবে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার সুযোগের জন্য সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ সোমবার এক প্রস্তাবে ভোট দেবে। প্রায় 6 বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে আলেপ্পো ছিল সিরিয়ার সবচাইতে বড় শহর। বর্তমানে ওই শহরে রুশ সমর্থিত সিরিয়ান সামরিক বাহিনী আক্রমণ অভিযান চালাচ্ছে। সামরিক বাহিনীর লক্ষ্য হচ্ছে পূর্বাঞ্চলের এলাকাগুলোতে বিদ্রোহী যোদ্ধারা যেসব স্থান দখল করে আছে তার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া। মিশর, স্পেন এবং নিউজিল্যান্ড ওই প্রস্তাব প্রণয়ন করে। প্রস্তাবে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির মেয়াদ 7 দিন বৃদ্ধি করার কথা বিবেচনা করছে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন রোহিঙ্গা প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। এমনকি আসিয়ান জোটভুক্ত মিয়ানমারের কয়েকটি সহযোগী দেশও বিষয়টির সুরাহার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন আগামী 10-12 ডিসেম্বর ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন অনুষ্ঠিত হবে, যাতে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হবে। এই সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধানে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাহমুদ আলী আরও বলেন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। বিষয়টি নিয়ে সুচির সাথে তার কথা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন তার বক্তব্য আশাব্যঞ্জক। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইদ্রিস আলী সর্দার নামে এক রাজাকারকে একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইদ্রিস আলী সর্দার নামে এক রাজাকার সদস্যকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। সোমবার দেয়া রায়ে আদালত বলেছে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে যে 4টি অভিযোগ এনেছিল তার সবকটি প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে আনা 4টি অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুণ্ঠন। রাষ্ট্রপক্ষের আইনজীবী
জিয়াদ আল মালুম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, যুদ্ধ চলাকালে মাদারীপুর ও শরীয়তপুরে মানবতা বিরোধী অপরাধের সাথে তারা জড়িত ছিলেন। আদালতের রায়ে পলাতক ইদ্রিস আলীকে গ্রেপ্তারের জন্য এবং প্রয়োজনে এ কাজে ইন্টারপোলের সহায়তা নিতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। উল্লেখ্য, একই মামলার আসামি সুলাইমান মোল্লা মামলা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করায় আদালত তাকে বিচারিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কালো টাকার খবর স্বেচ্ছায় জানিয়ে দেওয়ার প্রকল্পে শেষ পর্যন্ত পাওয়া গেছে 67,382 কোটি টাকা। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
তা কিন্তু আসলে তার নিজের টাকা নয়, এ টাকার আদত মালিক বিভিন্ন রাজনৈতিক নেতা এবং শিল্পপতিরা। এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের সময় তিনি হুমকি দেন, প্রয়োজনে ওই ব্যক্তিদের নাম তিনি জানিয়ে দেবেন। ইতিমধ্যে টেলিভিশন স্টুডিওয় এই সাক্ষাৎকার চলার সময় খবর পেয়ে সেখানে দৌড়ে আসেন আয়কর কর্তারা, ওই ব্যক্তিকে সোজা নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে শুরু করেন। জেরা চলে রাতভর, পরদিন বেলা 11টায় বাড়ি যেতে দেয়া হয় তাকে, কিন্তু ওই ব্যবসায়ীকে আবারও জেরা করা হবে বলে আয়কর কর্তারা জানিয়েছেন। তবে টাকার আসল মালিকের নাম তিনি জানিয়ে দিয়েছেন কিনা সেটা অজানা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রবিবার জাতীয় গণভোটে ইতালিতে প্রধানমন্ত্রী ম্যাথিও রেনজির দেওয়া সাংবিধানিক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। প্রধানমন্ত্রী ম্যাথিও রেনজি ঘোষণা করেন যে তিনি পদত্যাগ করবেন। ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে 41 বছর বয়স্ক রেনজি বলেন তিনি পরাজিত হয়েছেন এবং তিনি সোমবার প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে পদত্যাগ পত্র পেশ করবেন। 20টি অঞ্চলের ভোট গণনা শেষ হয়েছে। রেনজির প্রস্তাবের বিরুদ্ধে 59.3% ভোট পড়ে, মাত্র 40.7% ভোটার প্রধানমন্ত্রীর প্রস্তাব সমর্থন করেন। আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী লন্ডন থেকে পাঠানো তার রিপোর্টে জানিয়েছেন যে ইতালির প্রধানমন্ত্রী ম্যাথিও রেনজি পদত্যাগ করেছেন। শুনুন বিস্তারিত রিপোর্ট।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনকে গণহত্যা বলে বর্ণনা করেছেন। বলেছেন, বিশ্ব বসে বসে এই গণহত্যা দেখতে পারে না। মিয়ানমার নেত্রী অং সান সুচির কড়া সমালোচনা করে নাজিব বলেন, আপনি না শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা কি শান্তির নমুনা? তিনি বলেন, যথেষ্ট হয়েছে, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার জনতার এক র্যালিতে নাজিব রাজাক আবেগ তাড়িত কণ্ঠে প্রশ্ন রাখেন, জাতিসংঘ ওআইসি কি করছে? দয়া করে কিছু একটা করুন, এভাবে চুপ করে বসে থাকবেন না। ওদিকে মংডুতে 2 দিন অবস্থানের পর বিদেশি কূটনীতিকরা মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। তারা সংবাদ মাধ্যমকে জানান, রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করতে সম্মত হয়েছে মিয়ানমার। মিয়ানমারে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রেনাটা লক ডেসালিয়ান বলেছেন, 9ই অক্টোবরের পর বাস্তুচ্যুত হয়ে পড়া 15,000 মানুষকে মানবিক সাহায্য দেওয়া হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এতক্ষণ শুনছিলেন মালয়েশিয়া প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর পাঠানো একটি রিপোর্ট। অস্ট্রিয়ান নির্বাচনে নরবার্ট হোফের পরাজিত হওয়া এবং আলেকজান্ডার ভ্যান্ডার বেলেন জয়লাভ করায় ইউরোপের সর্বত্র মধ্যপন্থী ও বামপন্থীরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন। এর আগে জনমত সমীক্ষায় দেখা গেছে যে অভিবাসী বিরোধী অতি ডানপন্থী হোফের জয়লাভ করবেন। নির্দলীয় বেলেন 7 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনকে ইউরোপে পপুলিজম বা লোকরঞ্জনবাদী আন্দোলনের একটা পরীক্ষা বলে মনে করা হয়েছিল। নরবার্ট হোফের জয়ী হলে তিনিই হতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দেশের প্রথম উগ্র ডানপন্থী নেতা। প্রতিষ্ঠান বিরোধী মনোভাব, অভিবাসন কেন্দ্রিক ইস্যু, শরণার্থী ও অভিবাসী প্রত্যাশীরা যে আর্থিক চাপ সৃষ্টি করেছে এবং ইউরোপে গত বছর যেসব সন্ত্রাসী আক্রমণ হয় ইত্যাদি ইস্যু নির্বাচনী প্রচার অভিযানের প্রাধান্য পাওয়া সত্ত্বেও বেলেন নির্বাচিত হলেন। রবিবারের এই নির্বাচন ছিল দ্বিতীয় দফা নির্বাচন। জুন মাসে প্রথম নির্বাচন হয় কিন্তু ভোটে অনিয়মের কারণে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেওয়া হয়েছিল। বিশ্ব সংবাদ শেষ হলো।
রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পুরস্কারের সন্ধানে রাজ্যের বীরভূম জেলার বোলপুর সহ গোটা বীরভূম জেলা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প যে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তাই নিয়ে উত্থিত বিতর্ক আলোচনা নিয়ে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দলবল লোকজন তিনি যে তাইওয়ানের প্রেসিডেন্ট এসআই ইং ফুনের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন সেই টেলিফোন আলাপচারিতা তেমন আমলে না নিয়ে তার গুরুত্ব খাটো করে দেখানোর চেষ্টা করছেন। অথচ এই তাইওয়ানের সঙ্গেই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই 1979 সাল থেকে। পরবর্তী ভাইস প্রেসিডেন্টের পদে নবনির্বাচিত মাইক পেন্স রবিবার এবিসি টেলিভিশনের দিস উইক প্রোগ্রামে বলেছেন ওটা ছিল সৌজন্যমূলক টেলিফোন আলাপ। বলেন, ভাবতে অবাক লাগে এই গেল বছরই প্রেসিডেন্ট ওবামা কিউবার খুনে স্বৈর শাসকের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে হিরো বনে গেলেন, লোকে প্রশংসায় পঞ্চমুখ হলেন, আর প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেত্রীর সঙ্গে সৌজন্যমূলক আলাপচারিতা করতেই সেটা বিতর্কিত একটা বিষয় হয়ে গেল। ট্রাম্পের টুইট বার্তায় শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট এসআই ইং ফুনের সঙ্গে টেলিফোনে কথাবার্তার কথাটা চাউর হবার নানান প্রশ্ন দেখা দিয়েছে। বেজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চলে আসা এক চীন নীতি ট্রাম্প কি বদলাতে চান তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। তবে এটাও প্রণিধানযোগ্য যে ওই বিতর্কিত বিষয়টি বেশি ফুলিয়ে ফাঁপিয়ে চাউর করা হচ্ছে বলে বললেও পেন্স কিন্তু বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণে ট্রাম্প আরও দৃঢ় প্রত্যয়ী দৃষ্টিভঙ্গির অবতারণা করতে চাইছেন যে সেটাও কিন্তু অস্বীকার করেননি পেন্স। পরবর্তী ভাইস প্রেসিডেন্টের পদে নবনির্বাচিত মাইক পেন্স বলেন ট্রাম্প আমেরিকার জন্য কর্মসংস্থান সৃষ্টির জোর চেষ্টা চালাবেন, চীনের কাছে খোয়ানোর দায় আমরা নেব না বা অন্য কোনো দেশের কাছেও নয়, বলেন পরবর্তী ভাইস প্রেসিডেন্টের পদে নবনির্বাচিত মাইক পেন্স। উল্লেখ করা যেতে পারে নির্বাচনী প্রচারণাকালেও ট্রাম্প চীনের প্রসঙ্গে ঢাক ঢাক গুড়গুড় না করে খোলামেলা বক্তব্যের অবতারণা করেন। বলেন, চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতির পরিমাণ $50,000 কোটি। এভাবে আমাদের দেশকে হেনস্থা করতে দেয়া যায় না। এ তো সেই লোকে যেমন বলে না সেই পুকুর চুরির মতো ঘটনা, তাই এখন অবধি চীনের তরফে শনিবার দিন কড়া ভাষায় একটা প্রত্যুত্তর পাঠানো হয়েছে। চীনের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী ওয়াং ই বলেছেন এতে ওই এক চীন নীতির কোনো রকম রদবদল ঘটবে না, বহু বছর যাবৎ যে এক চীন নীতি চলে আসছে তাতে রদবদল হবে না কিছুই। আনুষ্ঠানিক কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ না থাকলেও সামরিক বিষয়াবলিতে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে পারস্পরিক সহযোগিতা চলে আসছে বেশ কয়েক দশক যাবতই। ট্রাম্প শাসনামলে চীনের প্রতি আরও কড়া নীতি গ্রহণের বিষয়টি সম্পর্কে আরও সম্প্রসারিত করবে না সম্পর্ককে, ভিন্ন কিছু হবে সেটা খতিয়ে দেখার জন্য প্রতীক্ষা তো করতে হবেই। 1978 সালে তদানীন্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এক চীন নীতি অনুসরণ করা হবে বলে সম্মতি দিয়েছিলেন এবং স্থির হয়েছিল স্বশাসিত তাইওয়ান একটি প্রদেশ রূপে পরিগণিত হবে। তারপর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের পদে সদ্য নির্বাচিত একজন তাইওয়ানের কোনো নেতার সঙ্গে কথা বললেন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এ টেলিফোন আলাপচারিতাকে ট্রাম্পের অনভিজ্ঞতারূপে অভিহিত করেছেন এবং একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ওই এক চীন নীতি লঙ্ঘিত হলে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে কিন্তু ভাঙন দেখা দিতে পারে। ট্রাম্প কিন্তু ওই টেলিফোন আলাপচারিতা নিয়ে চীনের প্রতিক্রিয়ায় বেশ কৌতুক করেই বলেছেন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে $100,000,000,000 সামরিক সম্ভার বিক্রি করছে তাতে কিছু না, আমি একটা অভিনন্দন বার্তায় টেলিফোন পেতি এত হইচই ঘটে গেল।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে সোমবার প্রত্যুষে পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তি ঢাকা জেলার ধামরাইতে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি চলাকালে ক্রস ফায়ারে নিহত হয়েছেন, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
পুলিশ জানিয়েছে আটক আবু হানিফকে নিয়ে তারা খাগুড়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে ওঁত পেতে থাকা তার সহযোগী সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য করে গুলি চালালে বিপক্ষের মধ্যে গুলির বিনিময়কালে ক্রস ফায়ারে তিনি ঘটনাস্থলে নিহত হন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশি কেন্দ্রের তথ্য মোতাবেক চলতি 2016 সালে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এবং ক্রস ফায়ারে অন্তত 151 জন নিহত হয়েছেন। এদিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাটে নাটোর শহর থেকে শনিবার নিখোঁজ হওয়া তিন যুবকের বুলেটবিদ্ধ লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে নিহত আবদুল্লাহ, সাব্বির এবং সোহেল চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে অন্তত 20 মামলা রয়েছে। তবে তাদের পরিবার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ জানিয়েছে নিহতরা নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। নিহত সাব্বিরের মা রুকসানা বেগম অভিযোগ করেন, শহরের একটি চায়ের দোকান থেকে একটি কালো মাইক্রোবাসে করে র‍্যাব পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। পুলিশ অবশ্য বলেছে তারা বিষয়টি তদন্ত করছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সেই 22 সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা অতি সংকটজনক শারীরিক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। ফুসফুসের সংক্রমণ নিয়ে গত 22 সেপ্টেম্বর এখানে ভর্তি হয়েছিলেন তিনি। প্রায় যখন সেরে উঠেছেন ঠিক তখনই রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার শরীরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, কিন্তু অবস্থার উন্নতি হয়নি। চূড়ান্ত দুঃসংবাদের আশঙ্কায় ও তারপর পদঘাট আবেগতপ্ত জনতার বিশৃঙ্খলার আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে চেন্নাই শহরে। তার দল AIADMK এর মধ্যে প্রয়োজনে পরবর্তী নেতা নির্বাচনের প্রস্তুতি চলছে। ওদিকে রাজ্যের প্রধান বিরোধী দল DMK এর নেতা করুণানিধিও হাসপাতালে রয়েছেন গত কয়েকদিন ধরে। তামিলনাড়ু রাজ্য যেন এক গভীর রাজনৈতিক শূন্যতার সম্মুখীন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। জীবাশ্মবিদ ডেভিড নরম্যান জানিয়েছেন তারা 13 কোটি বছর আগে মরে যাওয়া একটি জন্তুর মাথার খুলি ও কঙ্কাল খুঁজে পেয়েছেন আর এর সঙ্গে কিছু টিস্যুর সন্ধান পেয়েছেন। আগে যা ভাবা হতো তার চাইতে ডাইনোসরের মাথার মগজের আকার বড় বলে তারা জানাচ্ছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা 12 বছর ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। ভয়েস অফ আমেরিকার জর্জ পুটিচের রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
সাধারণত মানুষ সমুদ্র সৈকতে যান সমুদ্র স্নান বা সূর্যাস্ত দেখার জন্য। সৈকতের বিস্তীর্ণ তটভূমি বা সমুদ্র গর্ভের অমূল্য সম্পদের খোঁজে নয়, বরং সমুদ্রের সৌন্দর্য যে উপভোগ করবেন এটাই তো স্বাভাবিক। তবে জীবাশ্ম বা ফসিল বিশেষজ্ঞ জিমি হিচককসের এই অমূল্য রত্ন চিনতে কিন্তু একটুও সময় লাগেনি। 2004 সালে তিনি গিয়েছিলেন সাসেক্সের সমুদ্র সৈকতে, আর তখনই জিমির চোখ আটকে যায় একটি ছোট্ট পাথরের টুকরোর দিকে, আর সঙ্গে সঙ্গেই তিনি তা তুলে নিলেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জীবাশ্মবিদ ডক্টর ডেভিড নরম্যান তিনি বললেন, এই পাথরটির ওপরে যে এব্রোথেব্রো একটি আবরণ রয়েছে তা দেখে অনায়াসেই বোঝা যায় যে এটা কোনো স্বাভাবিক পাথর নয়। পৃথিবীর বিভিন্ন স্থানে নানা সময়ে প্রাগৈতিহাসিক যুগের প্রাণী ডাইনোসরের কঙ্কাল পাওয়া গিয়েছে, বিশেষ করে মাথার পুরো খুলি অথবা মাথার অস্থিও পাওয়া গিয়েছে। লক্ষ লক্ষ বছর পরেও যে কোনো হাড়ের ভেতরে সফট টিস্যু নষ্ট হয়ে যাওয়ার কথা। জিমি হিচকক্স বললেন, একটি হাড় জীবাশ্মে পরিণত হলে তা কিন্তু প্রায় পাথরের মতোই দেখায়, আর একটি পাথর বা ফসিলের মধ্যে তখন পার্থক্য বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। তবে কিছু কিছু বিশেষ অবস্থা বা পরিস্থিতিতে সফট টিস্যু সুরক্ষিত থাকতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন যে মৃত্যুর পরে ওই জন্তুটির মাথা কাদার মধ্যে পড়েছিল, আর তখন ওই স্থানটি ছিল একটি জলাভূমি, ফলে দীর্ঘকাল পরিবেশের ঘাত প্রতিঘাতেও হাড়ের ভেতরে যে সফট টিস্যু ছিল তা সম্পূর্ণভাবে ক্ষয় হয়নি বা নষ্ট হয়নি, বরং মাথার মগজের বাইরের আবরণ অর্থাৎ ঝিল্লির সফট টিস্যু, যা মগজের বাইরে ও ভেতরে সংযোগ রক্ষা করে, এমন অত্যন্ত সামান্য পরিমাণ টিস্যুর ওপরে স্ফটিকের স্বচ্ছ আবরণ তৈরি হয়েছিল, আর তার ফলে নানা পরিবেশেও টিস্যু নষ্ট হয়নি। Dr. David বললেন,
Mineralization has also preserved the fine blood vessels running through those textures.
তিনি বললেন, মিনারালাইজেশন বা খনিজের রূপান্তরণের ফলে খুলির ভেতরে রক্তপ্রবাহকারী সূক্ষ্ম উপশিরাগুলো সুরক্ষিত অবস্থায় ছিল। বিজ্ঞানীরা জানান যে নমুনাটি তারা পেয়েছেন সেটা সম্ভবত তৃণভোজী ডাইনোসর ইগুয়ানাডনের। জিমি হিচককস বললেন, গভীরভাবে গবেষণার পর দেখা গিয়েছে যে এই টিস্যুর সঙ্গে সরীসৃপের মগজের টিস্যুর মিল রয়েছে, এবং কিছু ডাইনোসরের মগজের আকার সম্পর্কে আগে যে ধারণা ছিল তার চাইতে এর আকার বেশ বড়। তিনি বললেন, বিজ্ঞানীরা জানিয়েছেন যে ডাইনোসরের টিস্যুর সঙ্গে এখনকার কুমির বা পাখির সঙ্গে অনেক মিল রয়েছে। বিজ্ঞানীরা বললেন, পাখি এবং সরীসৃপ যে ডাইনোসরের বিবর্তনের ফল তার প্রমাণ তারা আরও একবার পেলেন।
এবার শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
মালাবিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভার্জিনিয়া পামার এ মাসে মালাবির জনগণ যাদের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন তাদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্রের $230,00,000 নতুন সহায়তার কথা ঘোষণা করেছেন। মালাবির ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কমিটির রিপোর্ট অনুযায়ী 2017 সালের মার্চ অবধি 6,50,00,000 মালাবি জনগণের মানবিক খাদ্য সহায়তা প্রয়োজন, এবং সেই লক্ষ্যে এই অতিরিক্ত সহায়তা প্রদান করা হচ্ছে। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এসব খাদ্য সহায়তা প্রদান করা হবে। $230,00,000 মধ্যে $180,00,000 2016-2017 সালের ফুড ইনসিকিউরিটি রেসপন্স প্ল্যানের অধীনে কলাই ও সিরিয়ালের ঘাটতি মেরাতে ব্যয় করা হবে। এইচআইভিতে আক্রান্ত যেসব রোগী অ্যান্টাই রেট্রোভাইরাল থেরাপি নিচ্ছেন তাদের এই মুহূর্তের থেরাপিউটিক খাদ্য কেনার জন্য $50,00,000 ব্যয় করা হবে। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এইচআইভি চিকিৎসার সাফল্যকে ধরে রাখবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। পুষ্টিহীন রোগীরা চিকিৎসার ফলাফলে না পেলে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে খাদ্যের দিকে ঝুঁকে পড়েন। যুক্তরাষ্ট্র অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের ধারা বজায় রাখতে কৃষি উন্নয়ন এবং আবহাওয়া পরিবর্তন হেতু কর্মসূচির জন্য $1,20,00,000 সহায়তা পুনর্নবায়ন করবে। মালাবিতে বর্তমানে যে চরম খাদ্য নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে সেখানে যুক্তরাষ্ট্রের সাহায্য বৃদ্ধি করতে এসব দীর্ঘমেয়াদী বিনিয়োগের পুনর্বিন্যাস করা হচ্ছে। মূলত ফুড ফর ওয়ার্ক কর্মসূচির অধীনে জনগণ বনায়ন, মাটি ও পানির সংরক্ষণ এবং ক্ষুদ্র আকারের জলসেচের বিনিময়ে খাদ্য সহায়তা লাভ করবেন। মালাবির জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সহায়তা বাবদ 2016-2017 সালে ফুড ইনসিকিউরিটি রেসপন্স কর্মসূচিতে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট সাহায্যের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে $11,40,00,000, যা কর্মসূচির আনুমানিক $39,50,00,000 খরচের 30% সমান। রাষ্ট্রদূত পামার বলেন, যুক্তরাষ্ট্র মালাবির খাদ্যের অনিশ্চয়তা ঘোঁচাতে মালয় সরকারের সঙ্গে কাজ করে যাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র মালয়ের জনগণের দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়াবে। তিনি আরও বলেন যে একত্রে আমাদের স্বীকার করতে হবে যে মালয়ের কৃষকদের যদি উদ্যোক্তা হতে হয়, কৃষিভিত্তিক ব্যবসা যদি বিনিয়োগযোগ্য হয়, মালয়কে যদি কৃষিখাতকে ঝুঁকিপূর্ণতা থেকে প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তবে নীতি ও বাজারে নিরূপণের ক্ষমতা থাকাটা হবে অপরিহার্য।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শিগুফতা নাসরিন কুইন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীন গোড়াতে ওই ফলাফলকে স্বাগত জানিয়েছে। চীন মনে করেছিল ট্রাম্প যেহেতু ব্যবসায়ী, তার প্রতিদ্বন্দ্বীর চাইতে তিনি হবেন আরও বেশি সহজবোধ। কিন্তু ট্রাম্পের এক টেলিফোন সংলাপ এবং তার কিছু টুইট বার্তার পর সেদেশে ট্রাম্প সম্পর্কে মনোভাব দ্রুত পাল্টে যাচ্ছে। চীনে এখন অনেকে মনে করছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর তারা যেমন আশা করেছিলেন তা হয়তো হবে না। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বহু দশকের কূটনৈতিক ধারা লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেন। এতে বেজিং খুব স্তম্ভিত হয়, কারণ তিনিই প্রথম সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট যিনি এ ধরনের টেলিফোন কল করলেন। আর তাছাড়া ট্রাম্প তার টুইট বার্তায় তাইওয়ানের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট সাই হিসেবে সম্বোধন করেছেন। 1979 সালে যুক্তরাষ্ট্র বেজিং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। চীন দাবি করে যে গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটি তাদেরই অঞ্চল। সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে 7 দিনের অস্ত্রবিরতি এবং বাধাহীনভাবে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার সুযোগের জন্য সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ সোমবার এক প্রস্তাবে ভোট দেবে। প্রায় 6 বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে আলেপ্পো ছিল সিরিয়ার সবচাইতে বড় শহর। বর্তমানে ওই শহরে রুশ সমর্থিত সিরিয়ান সামরিক বাহিনী আক্রমণ অভিযান চালাচ্ছে। সামরিক বাহিনীর লক্ষ্য হচ্ছে পূর্বাঞ্চলের এলাকাগুলোতে বিদ্রোহী যোদ্ধারা যেসব স্থান দখল করে আছে তার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়া। মিশর, স্পেন এবং নিউজিল্যান্ড ওই প্রস্তাব প্রণয়ন করেছে। প্রস্তাবে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির মেয়াদ 7 দিন বৃদ্ধি করার কথা বিবেচনা করছে। ভারতে নোট বাতিলের প্রতিক্রিয়ায় সেখানে আত্মহত্যার ঘটনা ঘটছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
হাতে টাকা প্রায় শেষ, বাড়িতে অনাহারে রয়েছে 4 সন্তান, এদিকে বদলাতে পারছেন না পুরনো বাতিল নোট। হতাশাগ্রস্ত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা দিনমজুর। মৃতের পরিবার সূত্রের খবর, দিল্লির শাহজামাল এলাকার বাসিন্দা বছর 45-এর ওই মহিলার নাম রাজিয়া। দিন মজুরি করেছে, আয় করত, তা দিয়েই চলতো সংসার। নোট বাতিল ঘোষণার পর মহা সমস্যায় পড়েন তিনি, জমানো টাকা সব শেষ হয়ে যায়। কাছে পড়েছিল 6টি পুরনো 500 টাকার নোট। গত 5 দিন ধরে বিভিন্ন ব্যাংকে ঘুরেও বাতিল নোট বদলাতে পারেননি তিনি। এদিকে 3 দিন ধরে বাড়িতে না খেয়ে রয়েছে তার 4 সন্তান। রাগে হতাশায় চরম পথ বেছে নিয়েছেন অসহায় রাজিয়া, গায়ে আগুন দিয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। রাজিয়ার মৃত্যুতে বিক্ষোভ দেখায় সেখানকার স্থানীয় বাসিন্দারা। সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানা গেছে। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রবিবার জাতীয় গণভোটে ইতালিতে প্রধানমন্ত্রী ম্যাটিও রেনজির দেওয়া সাংবিধানিক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। প্রধানমন্ত্রী ম্যাটিও রেনজি ঘোষণা করেন যে তিনি পদত্যাগ করছেন। ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে 41 বছর বয়স্ক রেনজি বলেন তিনি পরাজিত হন। 20টি অঞ্চলের ভোট গণনা শেষ হয়েছে। রেনজির প্রস্তাবের বিরুদ্ধে 59.3% ভোট পড়ে। মাত্র 40.7% ভোটার প্রধানমন্ত্রীর প্রস্তাব সমর্থন করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলে ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.